فقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الحمد لله আমাদের মজলুম ভাই ইমদাদ সাহেব ইমদাদ সাহেবের মৃত্যুর পরে আম্মাও চলে গেছে। আজকে আমরা এই মৃত্যুর ব্যাপারটা আলোচনা করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য শরীয়তের দৃষ্টিতে কি এটা বোঝার জন্য এই ছোট্ট মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা কবুল করুন। রাজনৈতিক লক্ষ লক্ষ মানুষের মাহফিল থেকে এই ছোট্ট মাহফিল আল্লাহর কাছে অনেক ফজিলত অনেক গুরুত্ব রাখে। আমি প্রথম যে আয়াতটা পড়লাম সেই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সমস্ত মাখলুক যার মধ্যে জান আছে তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। শুধু মানুষ না, সমস্ত প্রাণী, সমস্ত প্রাণী তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময়। আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী রসুল আলাইহিমুসসালাম গণ, এনারা আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ। এনারা কেউ কি দুনিয়াতে আছে, বেঁচে আছে? আল্লাহ কাছে চলে গেছে। তো তারাই যখন চলে গেছে আমাদের কি হবে? আমাদের আমাদের বাপ মা, আমাদের দাদা দাদি, যত আত্মীয় আছে আমাদের সবাইকে যেতে হবে। আল্লাহ তাআলার ফয়সালা, তিনি দুনিয়াকে থাকার জন্য বানান নাই। দুনিয়াটা কেমন বানাইছেন? একটা মুসাফির পথ চলতে থাকে, রাত হয়ে গেছে, একটা হোটেলে রাতে থাকে, রাতে তো চলা যায় না, সকাল আবার একটা আবাসিক হোটেলে কিছুক্ষণ থাকলো, ওটাই দুনিয়া, ওটাই দুনিয়া, কিছুক্ষণ থাকার জন্য। আর একটা হাতে ছেড়ে নবীজি দুনিয়া কি জিনিস, কতক্ষণ থাকবো আমরা, এটা অন্য আর একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। কি উদাহরণ? একটা পথিক চলতেছিল, একটা পথিক রাস্তা দিয়ে চলতেছিল, ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে সে একটা গাছের নিচে বসে পড়ল রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম করার জন্য। এই এক ঘন্টা আধা ঘন্টা বিশ্রাম করে আবার কি করলো, আবার চলতে নাম গাছের নিচে। তো সে হায়াত কাটানোর জন্য বসে নাই, আমি বাকি জান দেখি এই গাছের নিচে থাকবো, একটু রেস্ট নিতে বস। রেস্ট হয়ে গেছে, আবার এই হাদিসে নবী দিয়ে আর এক ভাবে বোঝাইছে দুনিয়া কি দিন। ওই তো মুসাফির কিছু করার জন্য গাছের নিচে বসলো, ওটা দিল সব খরস্থায়, একদম খরস্থায়। আসল জিন্দেগি হলো পরকালের জন্য। তার শুরু আছে শেষ নেই, হলো আসল জিন্দেগি। আখেরাতের যে জীবন লাহিয়াল, এই লামটা তাকিদ গুরুত্ব দেওয়া, হিয়া ওইটা পরকালের জিন্দেগি, লাহিয়াল ওটাই জিন্দেগি। ওটাকে জিন্দেগি কেন বলতেছে, ওটা আসে হবে, এটাকে তো জিন্দেগি বললো না, দুনিয়াটাকে জিন্দেগি বললো না, শুরু আছে শেষ নাই, ওটাকে বলতেছে কি অন্নদার আখেরাতা লাহিয়াল। কাজেই দেখা গেল এখানে থাকা যাবে না, থাকার জন্য বানায় নাই, এখানে একটা শর্ট টাইমে টাইমের জন্য পাঠাইছে। পরকালের জীবনে যা লাগবে ওটা জোগাড় করার জন্য, মৃত্যু পরে যার জিন্দেগি, কবরে হাসরে জান্নাতে ওই জীবনে যা লাগবে সেই পাথরগুলো জোগাড় করার জন্য এখানে পাঠাইছে। এটা মার্কেট, কিন্তু কিছু নিতে হবে, আমরা বাজারে যাই না, বাজারে যাই থেকে যাই, আছে কোন বোকা বাজার করতে যাই ওখানে ঘুমাই রয়েছে, তার যা দরকার বাড়িতে লাগবে, তার বাড়িতে যা যা লাগবে, কিছু তরকারি লাগবে, কিছু মাছ লাগবে, কিছু গোশত লাগবে, কিছু কাঁচামরিচ লাগবে, এইগুলো নিয়ে চলে আসছে। এতে বাজারে কিছুক্ষণ থাকলাম, এটাই দুনিয়া, থাকার জায়গা তো পরকাল জান্নাত, তো ওইখানে থাকতে গেলে যা লাগবে ওটা ওইখানের মার্কেটে পাওয়া যায় না, আখেরে তো মার্কেট আছে, বেহেশতের মধ্যেও মার্কেট আছে, সে মার্কেটে শুধু ছবি, ভালো থেকে ভালো ছবি, যেটা তুমি চয়েস করবা তোমার আকৃতি আল্লাহ ওরকম মানে দিবে, ওখানে কোন রান্নাতে থাকতে গেলে খাইতে হবে, খাওয়া ওখানে কিনতে পাওয়া যায়, ফল খেতে হবে, দুধ খেতে হবে, শরবত খেতে হবে, মধু খেতে হবে, এ একটা ওখানে কিনতে পাওয়া যায়, এতে নিতে হবে। ওখানে থাকতে গেলে বিল্ডিং লাগবে, ওখানে কোনো কুড়ি ঘর নেই, সব বিল্ডিং, কিন্তু ওই বিল্ডিং আর ওই বিল্ডিং এর ইট ওখানে পাওয়া যায় না, দুনিয়ার থেকে সাপ্লাই দিতে হয়। মানুষ যখন জিকির করে, যে আমরা এখন আলোচনা শুনতেছি না, এটা কিন্তু জিকির, আবার বসে সুবহানাল্লাহ 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 পড়লো, দুরুদ শরীফ পড়লো, ইস্তেগফার পড়লো, এটাও জিকির। তো মানুষ যতক্ষণ জিকিরে থাকে, তো একদল ফেরেশতা বেহেশতের মধ্যে তার জন্য বিল্ডিং তৈরি করতে থাকে। বান্দা যখন জিকির বন্ধ করে দেয়, তেলাওয়াত করতেছে না বা বয়ান শেষ, ওরাও কাজ বন্ধ করে দেয়, অন্য ফেরেশতারা জিজ্ঞেস করা হয় বিল্ডিং বানাতে ছিল, বন্ধ হয়ে গেল কেন? ও ভাই, ই আসতেছে না, মালামাল তো আসতেছে না। তারাই বলে আমরা বানাবো, ওটা তো জান্নাতে পাওয়া যায় না, ওই যে দুনিয়ার থেকে আসে, আমরা এখানে তো লাগাই দেই, জয়েন্ট করি, আসতেছে না। দাদা সব এখান থেকে যায়, ওখানে পাওয়া যায়। আমাদের দেশে কত মাল বিদেশ থেকে আনা হয়, তাহলে আমাদের দেশে পাওয়া যায় না, বাধ্য কি করতে হয়, ওই বিদেশ থেকে আনতে হয়। বিদেশ যদি সাপ্লাই বন্ধ করে দেয়, আমাদের দেশে মার্কেটে নেই, হাহাকার শুরু। এই হলো দুনিয়ার হাকিকাত, এর কোন দাম নেই। আমাদের যে আয়াত দেওয়া হয়েছে, আয়াত মানে কি? একটা কতগুলো সময়ের সমষ্টি, আয়াত মানে সময়ের সমষ্টি, এটা অনেক মূল্যবান। এর কয়েক সেকেন্ড ব্যয় করে জান্নাতের অনেক কিছু অর্জন করা যায়, বাগানকে বাগান অর্জন করা যায়। বলা হয়েছে আলহামদুলিল্লাহ যদি একবার পড়ে কোনো মানুষ, এত বড় নেকি আল্লাহ দেয়, ওই এক নেকি দিয়ে তার মিজান নামক দাড়িপাল্লা ভরে যায়। হাসনের ময়দানে আলহামদুলিল্লাহ পড়লে কোনো কিছু ওয়েট আসবে না, দাড়িপাল্লায় তো ওয়েট আসতে হবে, ওখানে খুব জিকির করল, কোন ওয়েট নেই। এইখানে যে করলো, এটা ওয়েট আসবে, দাঁড়িয়ে পারলে ওজনে দেখাবে। আমি বোঝাচ্ছিলাম আমাদের হায়াতের সময়ের অনেক মূল্য, এটা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু এই যে দুনিয়ার চাকচিক্য, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর পার্ক, এত সুন্দর সুন্দর গাড়ি, এত সুন্দর সুন্দর জাহাজ, দুনিয়ায় কত কিছু আছে, এগুলো ভ্যালুলেস, এগুলো আল্লাহর কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে কোন দাম। আমরা এত মূল্যবান মনে করি, হ্যাঁ, 22 ক্যারিয়েট স্বর্ণ যদি হয় তো 60,000 টাকা বলি, অল্প একটু স্বর্ণ আমাদের নজরে তো অনেক দাম, কিন্তু আল্লাহ ওয়ালাদের নজরে, আল্লাহ রসুলের নজরে এই দুনিয়ার কোন কিছুর দাম নেই। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, পুরা দুনিয়া মিলে যদি এতটুক দাম হইতো, একটা মশার বা মাছির একটা পাখনার যতটুক দাম তোমাদের কাছে, পুরা দুনিয়ার দাম কত হইতো? একটা মশা বা মাছির পাখনার যতটুক দাম আমাদের কাছে, অতটুক যদি হইত তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে এক ঢোক পানিও খাইতে দিতেন না। সুতরাং কাফের আমার নেয়ামতে তোদের কোন হক নেই, যা সব বাগাই। আমাদের নজরে, আমাদের দৃষ্টিতে একটা মশা বা মাছির একটা পাখনা, একটা বাজু, এর দাম কয় টাকা? তো কিনবে এক টাকা দিয়ে? আট আনা দিয়ে কিনবে? চার আনা দিয়ে কিনবে? কোন দাম মশা বা মাছির বাজুর কোন দাম নেই। আল্লাহর নজরে পুরা দুনিয়াটাই এরকম, কোন দাম নেই। গ্রাম দেশে দেখা যায় বাড়ির পাশে অনেক ছাই জমা করে আছে, ছাই বাড়িওয়ালার কাছে কোন দাম নেই। গরিব মানুষরা ওই তো ছাই নিয়ে যেত, কেউ 1 কেজি নিচ্ছে, কেউ 2 কেজি নিচ্ছে, কিন্তু ওই বাড়িওয়ালার কোনো মাথা ব্যথা নেই। এ আপনি 2 কেজি কারণ নিলেন? এটা বলবে না, তার কাছে আপনি তো কয়েক মন ছাই পড়ে আছে, তার কোনো কাজে লাগবে না। এই গরিব মানুষদের হয়তো থালা বাসন সাফ করতে, শিং মাছ কাটতে কাজে লাগে। তো বাড়িওয়ালার কাছে ছাইয়ের কোনো দাম নেই, যে যা পারে নিয়ে যায়। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই, কাফেররা যে যা পারে করুক। 120 তলা বিল্ডিং বানাই, সাগরের পানির নিচে বিল্ডিং বানাই দিচ্ছে, সেখানে কোটি কোটি টাকা ব্যয় করছে আনন্দদায়ক করার জন্য। চতুর্দিকে মাছ আসতেছে, গাড়িতে করে ওই বিল্ডিং এ পৌঁছায় দিচ্ছে, কত দামি মনে হয়। আল্লাহর কাছে এগুলো একদম দামি। আখেরাতে যা আছে এগুলো খুব দাম, এই জন্য ওগুলোর থেকে কাফেরদেরকে কিছুই দেবে না। যারা আল্লাহকে অস্বীকার করছে বা আল্লাহর সাথে আরো কাউকে শরীক করছে, হিন্দুরা শরীক করছে না? হ্যাঁ, রাম কৃষ্ণ দুর্গা তো মহিলা, কালী শরীক করছে, আল্লাহর সাথে শরীক করছে। খ্রিস্টানরা 3 খোদা মানে, ইহুদিরা 2 খোদা মানে। তো আল্লাহকে যারা অস্বীকার করে বা আল্লাহর সাথে যারা শরীক করে, এদের আসল যে নেয়ামত পরকালে আল্লাহ রাখছে, ওই নেয়ামতের মধ্যে কোনো ভাগ নেই, কোন পাওনা নেই। আমা লাহু ফিল আখিরাতি মিন নসীব, আমা লাহু ফিল আখিরাতি মিন নসীব, আখিরাতে তাদের কোন অংশ নসীব মানে অংশ কিচ্ছু পাবে না। তারা শুধু পাবে দোযখের আগুন। তো আমরা বুঝতে পারলাম যে দুনিয়াটা কত বেদামি, কোন দাম নেই। কিন্তু আমাদের হায়াত প্রত্যেকে সীমিত টাইম দিছে, কে কতদিন এখানে থাকবে এটা আল্লাহ আগের থেকে ফয়সালা করে দিচ্ছে, ওই ফয়সালা অনুযায়ী হবে। এনাদের সিরিয়াল মতো মানুষ, তার বয়স বেশি সে আগে মরবে, তারপরের জন মরবে, তারপরের জন মরবে, তারপরের জন মরবে, কোন সিরিয়াল নেই। আল্লাহর ওখানে সিরিয়াল নেই, তিনি প্রত্যেকের জন্য একটা হায়াত বরাদ্দ করছেন, তোমাকে 40 বছর দেওয়া হলো, তোমাকে 60 বছর দেওয়া হলো, তোমাকে 20 বছর দেওয়া হলো, তোমাকে 30 বছর দেওয়া হলো, আল্লাহ ফয়সালা করছে, তকদিরে লিখে দিছে। ওই টাইম যখন পুরা হয়ে যাবে তাকে আল্লাহর কাছে চলে যেতে হবে, কোন শক্তি তাকে রাখতে পারবে, পুরা দুনিয়া মিলে তাকে রাখতে পারবে। তাকে যে টাইম দেওয়া হয়েছিল ওই টাইম থেকে 1 সেকেন্ড বিলম্ব করানো যাবে না। সূরা মুনাফিকুনের শেষ লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন, তো দেরি করা হবে। এটাকে আমি বাজেট বলি, আয়াতের বাজেট, বা কখনো আমি বলি ভিসা। দুনিয়া হলো বিদেশ আর জান্নাত হলো আসল বাড়ি, আসল বাড়ির থেকে আমাদেরকে বিদেশে পাঠিয়েছে ভিসা দিয়ে, 60-70 বছরের ভিসা দিয়ে পাঠিয়েছে। কি জন্য? আসল বাড়িতে না লাগবে এই বিদেশ থেকে নিয়ে দাও, আসল বাড়িতে যা লাগবে ওগুলো আসল বাড়িতে পাওয়া যায় না, এই বিদেশ থেকে নিয়ে যাও, দুনিয়াটা বিদেশ। হারদি হুজুর আমার শায়খ, উনি বাচ্চাদেরকে মুখস্থ করেছিলেন, কেউ যদি জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, বলবো আমার বাড়ি জান্নাতে, আমার বাপ মা আদম হাওয়া সেখানে ছিল, ওটাই তো আমার বাড়ি, বলবো আমার বাড়ি কোথায়, জান্নাতে। হ্যাঁ, দুনিয়াতে আমার একটা অস্থায়ী ঠিকানা আছে, দুনিয়াতে আমার কি আছে অস্থায়ী ঠিকানা? আমরা এখন হজ করতে গেলে আমাদের একটা অস্থায়ী ঠিকানা থাকে না, মক্কা মদিনায়, ওটা কি বাড়ি আমাদের? ওটা আমাদের বাড়ি না, অস্থায়ী ঠিকানা ঠিক, যেটাকে আমি আসল বাড়ি মনে করতেছি, আসল বাড়িটা আসল বাড়ি না, অস্থায়ী ঠিকানা, কারোর কুমিল্লায়, কারোর দিনাজপুর, কারোর বরিশাল, এক একজনের এক জায়গায় অস্থায়ী একটা ঠিকানা। আসল ঠিকানা কোথায়? কাজে কোন নবী রসুল আলাইহিমুসসালাম এখানে থাকতে পারে নাই, আমরা কেউ থাকতে পারব কথার কথা। এখান থেকে 100 বছরের মাথায়, উদাহরণ দিচ্ছি, এখান থেকে 100 বছরের মাথায় আমরা এখন যারা এখানে বসে আছি একজন থাকবো, সব মাটি নিচ্ছে, ওটা জগৎ, ওই জগৎকে বলে আলমে বরজক। কি বলে? আলমে বরজক। ওটাকে আমার হজরত বলতেন যে ওয়েটিং রুম, রেলে যারা চড়ে তাদের টিকিট অনুযায়ী ওয়েটিং রুম থাকে, টিকিট যদি ফার্স্ট ক্লাস হয় ওয়েটিং রুম আরামদায়ক, টিকিট যদি সেকেন্ড ক্লাস হয় ওয়েটিং রুম আট নিম্ন মানের, আর টিকিট যদি থার্ড ক্লাস হয় ওয়েটিং রুমই নেই, দাঁড়ায় দাঁড়ায় ওয়েটিং করো, এটা ওয়েটিং রুম। কবরের জিন্দগিটা কি? ওয়েটিং রুম। এখানে ভালো আমল করে গেলে ভালো থাকবে, এখানে ভালো আমল না করে গেলে ওখানে কষ্ট থাকবে, এই একটা জিন্দগি মাঝখানে আছে কবরের জিন্দগি, আরবিতে হলে বারজখ। মুর্দাও আমাদের কাছে আসতে পারবে না, রু আসে তাই রাত্রি ঘর ঝাড়ু দেওয়া যাবে না, পানি ফেলা যাবে না বাইরে, মুর্দার গায়ে লাগবে, এগুলো গলত কথা, ভুল কথা, কোন রু আসে না। কারণ মরার পরে কারো রুহ চলে যায় জান্নাতে, কারো রুহ চলে যায় দোজখে। রুহ তো সেখানে থাকে কেমন তাক, তো দুনিয়া আসবে কেমনে? মুমিনদের রুহ জান্নাতে চলে যায়, ওই জায়গার নাম ইল্লিয়িন। কাফেরদের রুহ দোজখে চলে যায়, এই দুনিয়ার পেটের মধ্যে দোজখ আছে। দোজখকে আল্লাহ তাআলা ভাস করে ছোট করে এই দুনিয়ার পেটের মধ্যে রাখছে, এই দুনিয়ার পেটের মধ্যে। ওটার নাম দিছে সিজ্জিন, ওটা দোজখ। দোজখ আগুন, ওর উপর দিয়ে পেট্রোল আছে, অত কিছু আছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুন আর পেট্রোলের মধ্যে যে ভাত আছে এখন, ওই ভাতটা সরাই দিবে। পৃথিবীর পেটের মধ্যে দোজখ, তার উপরে পেট্রোল, মাঝখানে জমিনের ভাত, এই ভাতটাকে ভেঙে দিবে। দিলে পুরা সাগর আগুন লেগে যাবে, পুরা সাগর পানি থাকবে না, পুরা দুনিয়া একটা বিশাল সমতল ভূমি হয়ে যাবে। ঐদাল বিহার সুজ্জিন, এই আয়াতে বলা হয়েছে ঐদাল বিহার সুজ্জিন, সাগরে আগুন লাগিয়ে দেওয়া। তো বলতেছিলাম কবরের জান্দিকেটা এরকম, কবরওয়ালা আমাদের কাছে আসতে পারে না, আমরাও তার কাছে যাইতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা যোগাযোগের ব্যবস্থা রাখছে, সরাসরি যাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু যোগাযোগের কি আছে? হ্যাঁ, যিনি চলে গেছে আমরা তাকে সালাম দিতে চাই, কবরের কাছে সালাম যাও, উনিও সালাম গ্রহণ করবেন। এটা কে? দুনিয়াতে সে পরিচিত হয়ে থাকে, তাকে চিনবেন। আমরা যদি তিনবার কুরল্লা পড়ে বকশে দেই, আল্লাহ সেটাকে বিশাল আকৃতি দিয়ে তার রুহে হাতিয়ে পাঠাই দিবে, কবরে কি পাঠাই দিবেন? তাহলে তারাও আসতে পারবে না, আমরাও যেতে পারবো না, এটা এক জিনিস। কিন্তু তারপর লেনদেনের কি আছে? লেনদেনের কি আছে? ব্যবস্থা আছে। তোরা জেলের ভিতর যে কয়েদি আছে, ওই কয়েদির কাছে আমাদের যেতে দিবে না, জানালার ফাঁক দিয়ে কথা কইতে, কয়েদিও আসতে পারবে না। কিন্তু কয়েদির কাছে আমরা যদি কিছু কাপড় পৌঁছাতে চাই, কিছু ওষুধ পৌঁছাতে চাই, তো পৌঁছানো যাবে। তো কবরটা কিছুটা জেলখানার সাথে কিছুটা মিল আছে। আর আমার সাহেব বলতেন কবর হলো আখরাতের এয়ারপোর্ট। এখন বুজুর্গ একভাবে বুঝাইছে, আমার সাহেব বলছে না আখরাতের এয়ারপোর্ট, সবাই মুর্দাকে কান্দে করে না, ফকির হয় তো বাদশাহ কান্দে নাই, শাহী মেহমান নিয়ে ওই এয়ারপোর্টে পৌঁছে যায়, কবর হলে এয়ারপোর্ট পৌঁছে যায়। এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পরে কি হয়? এয়ারপোর্টের গেট বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে। যারা গেছিল ওরা কি করবে? চলে আসবে। মুসাফির যার কাছে টিকিট আছে ও দেখা দেখতে হবে। কবর এরকম, কবরে মাটি দেওয়ার পর্যন্ত তো আমরা আর মুর্দা এক জায়গায়, মাটি দেওয়া হয়ে গেল সেই আমরাও দিতে পারবো না, উনিও আসতে পারবো না। এই খবর অনুযায়ী এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট এয়ারপোর্টের মাধ্যমে কার কাছে যাবে? আল্লাহর কাছে। এজন্য কেউ মরে গেলে বলা হয় অমুক কোথায় গেছে, আল্লাহর কাছে চলে গেছে। অমুক কোথায় গেছে, আল্লাহর কাছে চলে গেছে। এই না যে হারাই গেছে, কোন মানুষ হারাই যাবে সব আল্লাহর কাছে। এগুলোর বাস্তবতা বুঝলে বেশি দুঃখ লাগে না, সব হালকা হয়। তো একটা আয়াত আমি এই পড়ছিলাম, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, সবাইকে নবীদেরকে পর্যন্ত মৃত্যুর স্বাদ চাখতে হবে। আরেকটা আয়াত পড়ছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোরআন শরীফের আয়াত দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠায়, দ্বিতীয় পারা এই আয়াত, আয়াতের অংশ এটা। এর মধ্যে দুটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে এই ছোট্ট আয়াতের মধ্যে। কয়টা সাবজেক্ট? দুটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম সাবজেক্ট হলো আমাদের কোন মালিকানা আছে কিনা আমার নিজের উপরে, আমার বিবির উপরে, আমার স্বামীর উপরে, আমার ছেলে মেয়ের উপরে, আমার বিল্ডিং এর উপরে, আমার গাড়ির উপরে, আমার দোকানের উপরে আমার কোনো মালিকানা আছে কিনা, এটা প্রথম সাবজেক্ট। এই আয়াতে জবাব দেওয়া হয়েছে নেই, তোমার কোনো মালিকানা নেই। প্রথম আয়াতে বলা হয়েছে তোমার কোনো মালিকানা নেই, তুমি জাস্ট পাহারাদার, দেখাশোনার দায়িত্ব। মালিকানা আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। দেখো ছোট্ট একটু কথা, ইন্না লিল্লাহি, এখানে কত বড় সাবজেক্ট হল করা হলো, আমাদের কোনো মালিকানা আছে কিনা, বাপ ছেলের মালিক কিনা, ছেলে বাপের মালিক কিনা, স্বামী স্ত্রীর মালিক কিনা, স্ত্রী স্বামীর মালিক কিনা, আমরা ঘর বাড়ির মালিক কিনা, এরকম যত কিছু হইতে পারে সব এক কথায় জবাব দেওয়া হলো তোমাদের কোনো মালিকানা নেই, কোনো মালিকানা, মালিকানা আল্লাহ। তোমাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি কিভাবে দেখাশোনা করো ওর উপরে তোমাকে নাম্বার দেওয়া হবে। তোমাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো, পাহারাদার বানানো হলো, 60-70 বছরের জন্য পাহারাদার। এই পাহারাদারটা আল্লাহর হুকুম মতো দাও না শয়তানের হুকুম মতো দাও? এই পরীক্ষার বিষয়বস্তু না এই জায়গায়। রাখাল দারোয়ান আল্লাহর নিয়ামত গুলো তার হাতে আছে, এগুলো কিভাবে ব্যবহার করলো, কিভাবে ব্যবহার করলো, আল্লাহ কি চাইছে? তুই তো পাহারাদার, তারপর কোনো ঘটনা যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ পড়ো, ভালো না লাগে ইন্না লিল্লাহ পড়ো, এর বেশি তোমার দায়িত্ব নেই, তুমি মালিক না। আমি মালিক, ফয়সালা যা করতে হয় আমি করব, ফয়সালা যা করতে হয় আমি মালিক আমি করব, তোমরা মালিক না, তুমি দারোয়ান, তুমি নাক গলাইতে পারো না যে এই বাচ্চাটা মাত্র 7 বছর বয়স মরে গেল, দুনিয়ার কিছুই পাইল না, আল্লাহ জিনিসটা খেয়াল করলো না। অনেকে মনে করে, অনেক বেকুব মনে করে, আল্লাহ এই জিনিসটা খেয়াল করলো না, তো দুনিয়ার কিছুই ভালো হবে না, এটা নিয়ে গেল আল্লাহ এই কথা বলার অধিকার, বলার অধিকার নেই। কারণ এক আয়াতে আসছে লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ যা কিছু করবেন এই ব্যাপারে কারণ অভিযোগ করার অধিকার। 17 পারায় এই আয়াতটা আছে লা ইউসআলু আম্মা ইয়াফআল, সারকথা আমাদের কোন মালিকানা নেই। এই আয়াতের প্রথম অংশে কি সাবজেক্ট হল করা হলো, আমাদের কোন মালিকানা নেই, আমরা রাখাল, আমাদের দায়িত্ব আল্লাহর ফয়সালায় খুশি থাকা। মনঃপুত হইলে আলহামদুলিল্লাহ, মনঃপুত না হইলেও আলহামদুলিল্লাহ, তখনকার আলহামদুলিল্লাহ একটু বেশ কম আছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অনুভূত না হলে তখন আলহামদুলিল্লাহ, কিন্তু একটু ভিন্ন আছে, কিরকম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, রাখার হিসেবে আমাদের দায়িত্ব শেষ, আল্লাহ এটা ঠিক করছে, এটা ঠিক করে নাই, আল্লাহ এখানে একটু ভুল হয়েছে, এই নাস্তিক রাজা বলে একদম বেহুদা কথা। নাস্তিকরা কোরআনে ভুল বের করে, কোরআনে এই জায়গায় ভুল নাওজুবিল, কোরআন বলে সূর্য চলে, আর বিজ্ঞানীরা বলে সূর্য চলে না, পৃথিবী চলে, আর নাস্তিকরা বলতে যে কোরআন যা বললো সূর্য চলে, তো কোরআন ভুল করছে। আমরা কি বিজ্ঞানটা নিব না কোরআনটা নিব, কারটা নিব? আল্লাহ বানাইছে, বিজ্ঞানীরা কি বানাইছে? বিজ্ঞানীরা এখানে বসে বসে এক একটা গাঁজা ঘুরি কথা বলে দিচ্ছে, আমরা বিশ্বাস করতেছি পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, কে বাদ দিতে দে, কেউ কয়ে দিতে, সবাই মেনে নিস, মানা কোনো জরুরি? আমরা তো মানি না, কত দূরত্ব বলে এটাও মানে না, কত বড় তাও মানে না, সব ফাও কর। পরে এক বিজ্ঞানী আসবে সে সব উল্টাই দিবে, ভুল। তো অনেক জিনিস আছে নাস্তিকরা ভুল ধরবে, আল্লাহর ভুল ধরবে, তার ইমান নষ্ট হয়ে, যে কোনো ব্যাপার, যে কোনো ব্যাপারে আল্লাহকে সমালোচনা করলে, আল্লাহর উপরে মন খারাপ করলে, আল্লাহর উপরে মন খারাপ করলে তার ইমান নষ্ট হয়ে যাবে, ইমান শেষ। আল্লাহর কথা দ্বারা বোঝা যায় সূর্য ঘোরে, পৃথিবী ওইরকম ঘোরে না, ঘুরলেও লাটিমের মতো ঘুরতে পারে না, লাটিম এক জায়গায় কক্ষপথে চলে না। এর অসংখ্য আয়াত আছে করার জন্য, সুরা ইয়াসিনে অশাম সুতাজ্জেরি সূর্য চলতে থাকে, আল্লাহ বলছে অশাম সুতাজ্জেরি, আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ তাদের মধ্যে কথা হলো, তখন এক পর্যায়ে নমরুদ বলল তুমি তো আর এক খোদার দাওয়াত দিচ্ছ, হ্যাঁ সেই খোদা যে আছে কেমনে বুঝবো, আরো কোন খোদা আছে কেমনে বুঝবো? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আমার খোদা যা আছে তার প্রমাণ এটা, তিনি পূর্ব দিক দিয়ে সূর্য উঠান, উঠায় সেটা চলতে 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 পশ্চিম দিক নিয়ে ডুবান, এটা দলিল আমার আল্লাহ আছে। হে নম্র, তুমি যদি খোদা হয়ে থাকো তুমি করো, পশ্চিম দিক দিয়ে উঠাও, ওটা পূর্ব দিক দিয়ে ডুবাও, নাম দত্ত
আটকাই
এই পয়েন্টে কোন জবাব দিতে পারবো। কিন্তু ইব্রাহিম খলিলের কথার দ্বারা কি বোঝা গেল? কি সূর্য জ্বলতে ছিল না পৃথিবী জ্বলতে ছিল? সূর্য চলছে, পূর্ব দিক দিয়ে চলছে, পশ্চিম দিক দিয়ে ডুবে গেছে, অস্ত গেছে, সূর্য অস্ত যায় না। অনেকগুলো আয়াতে বোঝা যায় সূর্য চলে। এসব জায়গায় বিজ্ঞানীরা বলে, আমরা এটা মানি না। বিজ্ঞানীরা, ডাক্তাররা অনেক কথা বলে, আমরা মানি না। সব ডাক্তাররা বলতেছে তাদের কাছে দিনে এলেন নেই, করোনাটা সংক্রামক সোয়াসে রোগ। করোনা রোগীর কাছে যে যাবে তার আর রক্ষা নেই, এটা বলতে। আমার বলছে যে ডাক্তার গুলো সব মাথা খারাপ, সব গলত বলতে। যে এটা তো জাহেলিয়াতের বিশ্বাস, নবীজি আসার আগে যে যুগটা ছিল জাহেলিয়াত বলা হচ্ছে। ওই জামানায় লোকেরা এই রোগকে সংক্রামক মনে করত, এখন এত গবেষণা করে ওইটা আবার করছে, সে জাহেলিয়াতটা আবার নিয়েছে। এখন যে মেয়েরা আধুনিকতা দেখায়, কিসের আধুনিকতা? এটা তো রসুল্লাহ আসার আগে যে জাহেলিয়াত ছিল ওইটা। রসুল্লাহ দুনিয়া আসার আগে যে জাহেরিয়াত ছিল, মেয়েরা অর্ধ উলঙ্গ উলঙ্গ চলত, সেটাকে এখন আবার নিয়ে আসছে ব্রিটিশ সিলেবাস দিয়ে। ওই জাহেরিয়াতকে তাজা করা হয়েছে, ওটাকে চিন্তা করা হয়েছে, ওটাকে আধুনিকতা নাম দেওয়া হয়েছে। নাম দিলে আধুনিকতা হয়ে যাবে? ও তো জাহেরিয়াত। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ তাবার রজনা তোমার রুজাল জাহিলিয়াতি লুলা, হে মহিলারা তোমরা জাহিলি যুগের মতো পর্দাবিহীন বাড়ির থেকে বের হয়ে না। এই আধুনিকতাকে জাহিলিয়াত বলা হয়েছে। ব্রিটিশ সিলেবাস কোন মেয়ে পড়লে সে ই হয়ে যায়, মানসিক রোগী হয়ে যায়। স্কুল কলেজে যে কোনো মহিলা পড়বে, যদি সে দিন না পায় অন্যভাবে তার বাপ মা থেকে বা কারো থেকে, সে মানসিক রোগী হয়ে যাবে। বাকিদের নেই কিন্তু সেই মানসিক রোগীর চাহিদা কি? আমাকে সৌন্দর্য দেওয়া হয়েছে, সবাইকে দেখাইতে হবে। মানসিক রোগীর চাহিদা হলো এটা। বাবা কালে এত বড় চুল দিছে, এত সুন্দর চেহারা দিছে, ঢেকে রাখি মানুষের দেখবে কেমনি? এর মধ্যে সবার পাওনা আছে, ভাগ আছে। আল্লাহ করতে তো কারো ভাগ নেই। তোমাকে যদি আল্লাহ সৌন্দর্য দিয়ে থাকে, ওটা তোমার স্বামীর জন্য, আর কারোর জন্য না। এরা সবারই দেখে। যদি এরা রুগী না হতো তাহলে কিন্তু এরকম বেহায় চলত না, নগ্ন চলত। হোমিওতে এদের চিকিৎসা আছে, এদের মানসিক রোগী হয়ে গেছে যে কারণে এত বেহায়া হয়েছে, এরও চিকিৎসা আছে, অন্য শাস্ত্রে মনে হয়নি। কথাটা আসছে কই থেকে? বিজ্ঞানীরা অনেক কথা বলে কোরআন হাদিসের সাথে মেলে না, আমরা বাদ দিয়ে দিই। ডাক্তাররা অনেক কথা বলে কোরআন হাদিসের সাথে মেলে না, আমরা বাদ দিই। আমাদের মুসলমানদের ভিত্তি হলো কোরআন হাদিস। এইখানের সাথে যার কথা মিলবে আমরা সেটা গ্রহণ করব, যারটা মিলবে না সেটা গ্রহণ করব। তাই আমেরিকার প্রেসিডেন্ট বলুন, আমেরিকার প্রেসিডেন্ট কি কোন দামি জিনিস? আমেরিকার প্রেসিডেন্ট থেকে বাংলাদেশের একজন ঠেলা গাড়ি চালানোওয়ালা মুসলমান বেশি দামি। আমেরিকার প্রেসিডেন্ট থেকে বাংলাদেশের একজন ঠেলা গাড়ি চালানোওয়ালা মুসলমান বেশি দামি। একক খাতির করে আল্লাহ কিয়ামতকে পিছাবেন, কিয়ামত কায়েম করবেন না। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের মতো লোক দিয়ে পুরো দুনিয়া ভরে যায়, তাদের জন্য কি আল্লাহ কিয়ামত একদিন ভিজাবেন? তাদের দাম হলো ঠেলাগাড়িওয়ালার দাম হলো, হ্যাঁ ঠেলাগাড়িওয়ালার দাম। আমেরিকার প্রেসিডেন্টের আমাদের কাছে এক পয়সা দাম নেই, যারা স্কুল কলেজে পড়ে যারা এলএম জানে না তারা হয়তো বলে আরে আল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট কত বড় না জানি, কত বড় শক্তিধর, কিচ্ছু না কিচ্ছু না। 20 বছর যুদ্ধ করছে একটা মরা দেশের সাথে, যে দেশের কিচ্ছু নেই, সে দাবি করে আমি সুপার পাওয়ার, আমার উপর কেউ। তুমি একটা পিঁপড়ার সাথে হাতি, তুমি হাতি পিঁপড়ার সাথে 20 বছর যুদ্ধ করলাম, পিঁপড়ার একটা পাও ভাঙতে পারলে না। আফগানিস্তানের লোকদের পিপিলিগা এদের কিচ্ছু নেই, আর তাদের কাছে কত অস্ত্র। আমেরিকান একটা সৈনিকের গায়ে অস্ত্রের তো কয়েক মন, কি করলো করতে পারছো? এখন লজ্জিত হয়ে ভাগতে হচ্ছে। এই জন্য ইমান না থাকলে তার কোন দাম নেই। ইমান আমল থাকলে যিনি সৃষ্টিকর্তা খালেক মালিক তার কাছে দাম আছে। তাহলে একটা সাবজেক্ট হল হয়ে গেল, আমরা কোনো কিছুর মালিক না, ক্ষণস্থায়ী রক্ষক দেখাশোনা। আমাদের মাদ্রাসা বলে নেগরান, অমুক হুজুর অমুক জামাতের নেগরান, অমুক হুজুর অমুক জামাতকে দেখাশোনা করবে। এই বাড়িটা যদি আমার হয় আমি এই বাড়ির নেগরান, মালিক না, দেখাশোনা। একটা সাবজেক্ট হল হয়ে গেল। এই আয়াতের দ্বিতীয় সাবজেক্ট হলো এই যে কোন মানুষ আমাদের থেকে চলে গেল, মারা গেল, আমাদের কোন একটা দামি জিনিস নষ্ট হয়ে গেল, হ্যাঁ 1 কোটি টাকার দামের গাড়ি কলের সাথে মেরে দিছে, একদম শেষ, এরকম ক্ষয়ক্ষতি হয় না? কেউ মারা যায়, কারো গাড়ি ভেঙে দেয়, হ্যাঁ আমার যেন গজব নাজল হয়, এই বিল্ডিং গুলো সব খাইতে পড়ে, সব তো আল্লাহর বান্দা। এই যে এখন যে ঝড়টা হয়ে গেল, ইয়াস, এই পানি আল্লাহর বান্দা না? নর্মাল সময় আমাদের খেদত করে আর এখন আমাদেরকে মারতেছে, 20 ফুট উঁচা হয়ে আছে, আমাদের পাশের রাজ্য বড়াই দেখাইছিল, বড়াই আল্লাহর ঘর ভাঙছে, মুসলমানদেরকে নানান ভাবে কষ্ট দিছে, আবার বিচারকরা ওই মসজিদ ভাঙার পক্ষে রায় দিছিল, সবগুলো ব্রেন আউট হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, গরু গাদা হয়ে গেছে। তারপরে সেই রাষ্ট্রে কোরআনের 26টা আয়াত সংশোধন করার জন্য আদালতে মামলা করা হয়েছে। কি দুঃসাহস, কোরআনের আয়াত সংশোধন করবে, কত বড় দুঃসাহস। এসব মিলে তাদের বাড়াবাড়িটা বেশি হয়ে গেছে, তারা ফেরাউন হয়ে গেছে। এই জন্য আল্লাহ তার বাহিনীকে লেলাই দিছে, আল্লাহ করেছে পানিকে লেলাই দেয়, জলোচ্ছ্বাস করেছে, আগুনকে লেলাই দেয়, আগ্নেয়গিরি হয়, পুরাই লেখা শেষ দেয়। কিভাবে? জমিন আস্তে করে এরকম ফাঁক হইতে থাকে, ফাটল ধরে ফাঁক হইতে থাকে, আর দুই পাশে বিল্ডিং সব কাইতে ওর মধ্যে পড়ে, পুরা শহর ওই ফাঁকের মধ্যে পড়ে, পুরা শহর যখন শেষ হয়ে যায় পরে আস্তে করে জমিনটা মিলে দেয়। কালকে তুমি যে জায়গায় শহর দেখে আসছো, আজকে জায়গায় দেখবা শহরের নাম নিশানাও নেই, খালি জমিনকে আল্লাহ একটু ইঙ্গিত করছে। সবকিছু আল্লাহ সৈনিক, আমরা আল্লাহর গোলামি করলে সব আল্লাহ সৈনিক গুলো আমাদের পক্ষে থাকবে, আমাদেরকে উপকার করবে, আর আমরা যে নাফরমানি করি আল্লাহ এই সৈনিক আমাদের বিরুদ্ধে লাগাই দিই, বিরুদ্ধে লাগাই দিই, সব আমার বিরুদ্ধে, স্ত্রীও বিরুদ্ধে, ছেলে পেলেও বিরুদ্ধে, সব বিরুদ্ধে, সব বিরুদ্ধে। ওষুধ খাইতেছে, ওষুধ তার বিরুদ্ধে, যত খাইতেছে তত রোগ বাড়তেছে, সব তার বিরুদ্ধে, সে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ সব তার বিরুদ্ধে করে। আমাদেরকে আল্লাহ যা চান, নিয়ামত পাইলে শকর করো, নিয়ামত চলে গেলে ধৈর্য ধারণ করো, আমাদের দায়িত্ব পালন করতে হবে, এর বেশি হাই হুতাশ করা যাবে, হাই হুতাশ করা যাবে। তো দ্বিতীয় সাবজেক্ট হলো এই, যে লোকটা চলে গেল, যে মালটা চলে গেল, বিশ্বের উদ্দেশ্য লোক, যে লোকটা চলে গেল এই লোকটা কি চিরস্থায়ী ভাবে আমাদের থেকে আলাদা হয়ে গেল না অস্থায়ী ভাবে আলাদা হবো, এলো দ্বিতীয় সাবজেক্ট এই আয়াতে আল্লাহ এখানে জবাব দিচ্ছে। আমরা সকলে আল্লাহর দরবারে একত্রিত হব, আমরা সকলে আল্লাহর দরবারে একত্রিত হব। তাহলে জবাব হয় নাই যে আমাদের তো চলে গেল, সে স্থায়ী যায় নাই, কিছুদিনের জন্য গেছে, কিছুদিন পরে উনি যেখানে গেছেন আমরাও সেখানে যাব, যাওয়ার পরে আল্লাহ মিলাই দিবেন, একসাথে করে দিবেন। এটা কোরআনের আয়াত। ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, একসাথে করে দিবেন মুমিনদের, ছেলেকে বাপের সাথে করে দিবেন, বাপকে ছেলের সাথে করে দিবেন, স্বামীকে স্ত্রীর সাথে করে দিবেন, স্ত্রীকে স্বামীর সাথে করে দিবেন, স্বামী স্বামী মারা গেলে বিবাহ বাতিল হয়ে যায়, বিবাহ তখন স্বামীর কোন ছবি রাখা স্ত্রীর জন্য জায়েজ নেই। অত স্ত্রী আগে চলে গেল তো বিবাহ বাতিল হয়ে গেছে শরীয়ত, ওই স্ত্রীর কোন ছবি স্বামীর কাছে রাখা যায় না, স্ত্রী নেই, বেগানা মহিলা। এটা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার নিজের বিবাহ পড়াই দিবেন, যদি দুজন দিনদার হয়, স্বামী স্ত্রী দুজন দিনদার হয়, আল্লাহ কি করবেন, বিবাহ পড়াই দিবেন। যাওয়াজনাহুম বিহুরিন আইন, আবার হালাল হয়ে যাবে, এখন হালাল, যে কোনো মরে গেলে বিবাহ শেষ, আবার জান্নাতে গেলে আল্লাহ বিবাহ পড়ে দিবে, ছবি সংরক্ষণ করা জায়েজ নেই। বা সেই জোয়ান বয়সে আমরা একজন আরেকজন থেকে কত ফায়দা নিচ্ছি এগুলো মনে করাও জায়েজ নেই। জোয়ান বয়সে একজনের মৃত্যু হয়ে গেলে আরেকজন যে থাকবে ওইগুলো ইচ্ছা করে চিন্তাও করতে পারবে না, আমি এই এই শান্তি পাইছি, এই মজা নিছি, এই হয়েছে, এই হয়েছে, মনে করা শরীয়তে নিছি, হ্যাঁ মনে পড়তে পারে, তো মনটাকে আর একদিন ঘুরাই দিতে হবে। এলো শরীয়তের প্রশ্ন, তাহলে দ্বিতীয় সাবজেক্ট ভালো হয়ে গেল, তিনি চলে গেছেন কিন্তু অস্থায়ী গেছেন, স্থায়ী যান নাই। উনি যেখানে গেছেন আমরাও সেখানে যাবো। এবং ইমানের জোরে আল্লাহ আমাদের কি করবেন, মিলাই দিবেন, একসাথে করে দিবে। আমাদের ঘাবড়ানো দরকার নেই, পরেশান হওয়ার দরকার নেই। আমরা ঘাবড়াই কেন? ওনার দ্বারা যে কাজ হইতো এই কাজগুলো এখন কে করবে, এই কথা মনে করে আমরা ঘাবড়াই। ওনার দ্বারা আমার যে কাজ হইতো, আমার সংসারের দেখাশোনা হইতো, ছেলে পেলে লালন পালন হইতো, এইগুলো এখন কে করবে? আসলে এগুলো উনি করতেন, ওনাকে দিয়ে আল্লাহ করে। আমাদের নজরে উনি করত, কিন্তু ওটা বাস্তব না। বাস্তব কে? আল্লাহ করাইতেন, ওনাকে ওসিলা বানায়। উনি ওসিলা ছিল, তো যে আল্লাহ একটা ওসিলা দিয়ে কাজগুলো করাই নিল, সে আল্লাহর কাছে কি ওসিলার অভাব আছে? সব কাজ হবে, ওসিলাটা বদলে যাবে। এক ওসিলা আল্লাহর কাছে চলে গেছে, তখন কি তার সংসার অচল হয়ে যাবে? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে? মেয়েদের বিবাহ বন্ধ হয়ে যাবে? কোনো কিছু বন্ধ হবে না, আল্লাহ সব করবেন। কিন্তু আর একটা ওসিলা কারা করবে? আল্লাহর কাছে লাখ লাখ ওসিলা আছে আমাদের কাজ করে দেওয়ার জন্য, একটা দুটা না, লাখ লাখ ওসিলা আছে। এই জন্য তিনি বলেছেন নেমাল মাওলা ও নেমাল ওয়াকিল, নেমাল মাওলা ও নেমাল নাসির। নাসির মানে সাহায্যকারী, আর ওকিল মানে কাজ করে দেয়। কোর্টে কি ওয়াকিলে কাজ করে না উকিল করে দেয়? হ্যাঁ, আদালতে কাজ কে করে? মামলা চালাইতেছে আমি, আমি কথা বললে হবে ওখানে? আমার পক্ষে তো উকিল খেলাইতে হবে। যদি আমরা উকিল কই, কিন্তু আরবিতে এটা উকিল না, ওয়াকিল। নেমাল মাওলা ও নেমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল। যিনি আমাদের কাজ সম্পাদন করেন তাকে আরবিতে অকিল বলে। তিনি ডাইরেক্ট করবেন না, দুনিয়াতে তার ডাইরেক্ট করার কোন নিয়ম নেই, তিনি এটা নিয়ম অনুযায়ী করেন। কিন্তু ওসিলা খাড়া করে, ওসিলা খাড়া করে। একজন লোক অ্যাক্সিডেন্ট করলো, তার সাথে কেউ নেই, আল্লাহ কোন একটা লোকরে খাড়া করবে, সে ওই লোকটা উঠে কোথায় নিয়ে যাবে হাসপাতালে? কে করলো এটা? আল্লাহ করছে, আল্লাহর কাছে এর অভাব নেই, উকিলের কি নেই, অভাব নেই। তিনি সব জরুরত পুরো করবে, কোন দুশ্চিন্তার কারণ নেই, কোন প্রেশার হওয়ার কারণ নেই। এগুলো কে করবে? যিনি করতেন উনি তো নেই, এখন কে করবে? আমি তো পারবো না, এই চিন্তা করার দরকার নেই। এগুলো আল্লাহর কাজ, আল্লাহ পুরা করবে। তার কাজ, আল্লাহর কাজ, তিনি যাকে ইচ্ছা তাকে দিয়ে সব পূরণ করে দিবে, কোনো একটাও বাকি থাকবে না। যে চলে যায় তার ছেলেমেয়েরা না খেয়ে থাকে না, তার বাজার ঘাট বন্ধ হয়ে যায় না, তার আয় রোজগার বন্ধ হয় না, আল্লাহ সব চালু রাখে। আল্লাহর কাছে সেই কুদরত আছে, সেই ব্যবস্থা। আল্লাহর এই কথাগুলো মনে রাখলে সমস্ত বিপদ হালকা হয়ে যায়। আমার যদি মালিকানাই নেই, আমি কেন মন খারাপ করছি?
মালিকানা যা তিনি তো ফয়সালা করছেন,
আমি কে?
আমি মন খারাপ করতেছি কে? তুমি কে? তুমি মালিক?
এই কথাগুলো বুঝলে ইনশাআল্লাহ কোনো পরেশানি থাকবে।
আর বিশেষ করে আমাদের মাদ্রাসার মধ্যে বলা হয় বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, আবার চলে গেলে আর সাতটা হক, বেঁচে থাকলেও সাতটা, অন্য সাতটা করতে হবে, সাতটা বা আটটা, আটটা হক কি সেগুলো? দোয়ায় মাগফিরাত একদম, আমরা বেশ যত্ন যত্ন বেঁচে থাকি বাপ্পার জন্য দোয়া করতে থাকি, আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে দিন, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। এর জন্য তিনি কোরআন শরীফে দোয়া ড্রাফট করে দিচ্ছেন, তৈরি করে দিচ্ছেন, নিজে তৈরি করে দিচ্ছেন। এভাবে বলো রব্বানা ফিরলি ওয়ালিদাইয়া, আল্লাহ আমাকেও মাফ করো, তুমি নিজের কথা আমার আব্বা আম্মাকেও মাফ করো, রব্বানা ফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন, মুসলমান ভাইদেরকে মাফ করো, ইয়াওমা ইয়াকুমুল হিসাব, কিয়ামতের দিবস সবাইকে মাফ করো। আল্লাহ নিজে তৈরি করে দিচ্ছে, আল্লাহ কাছে কেমনে বলতে হবে? এক নম্বর এটা দোয়ায় মাগফিরাত। দুই নম্বর দায়িত্ব হল ইসালে সওয়াবে তাআত, বিভিন্ন নফল নেক কাজ করে মনে মনে নিয়ত করতে হবে, আল্লাহ এই সবটা আমার আব্বার নামে পৌঁছায় দাও, আমার দাদার নামে পৌঁছায় দাও, বিভিন্ন নফল ফরজ না, ফরজ তো আমাদের নিজের, পাঁচ টাকা দান করলো নফল, এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়লা নফল, নফল দুই রেখাত নফল নামাজ পড়লা নফল, হ্যাঁ শাওয়াল মাসে রোজা রাখলে কি নফল, হ্যাঁ নফল উমরা করলো তো নফল, যত নফল ইবাদত আছে এটা নিজের জন্য নিয়ত না করে নিজের বাপ মা দাদা দাদি নানা নানি এনাদের নামে করতে হবে। কেউ মারা গেছে, কেউ জিন্দা আছে, জিন্দাকেও সব পৌঁছানো যায়। অনেকে মনে করে উনি তো বেশি আছে, ওনাকে তো সব পৌঁছানো যাবে না, ভুল কথা, সব সবাইকে পৌঁছানো যায়। আমার কোন ছাত্র যদি সৌদি আরব যায় আমাকে জিজ্ঞেস করে, হুজুর আমি তো অমুক তারিখ দেশে ফিরতেছি, আপনার জন্য কি আনবো? তাহলে আমার জন্য উমরা করে দোয়া করো, এটা দিয়ে উমরা করে কি করো, উমরা করে দোয়া করলে সব পোষণ হলো না, উমরা করে দোয়া করলে সব পোষণ হলো না, আমি তো এখনো জিন্দা আছি, আমাকে সব পৌঁছে দিচ্ছে। এগুলো দুই নম্বর কাজ, অনেকে এটা করে না কেন, তারা ভয় পায় সব সব যদি আমি দিয়ে দিই তা আমার তো থাকলো না কিছু, বলো না হাকি মুহাম্মদ থানবী উনি লিখছেন এই সব পৌঁছাইলে যাদের কথা বলবে তারা তো পাবে, যে পৌঁছাইবে তারটা একটুও কমবে, তারটা একটুও তারটা পুরা বাকি থাকবে একটু কম। তাহলে দুই নম্বর কাজ কি হলো, ইসালে সওয়াবে তাআত, বিভিন্ন নফল কাজ করে তার সব পৌঁছাইতে হবে, সব পৌঁছাইতে কোনো মৌলবি ডাকতে হয় না, গ্রাম দেশে মনে করে খতম পড়ে তারপর উলবিটা কে আনে, দামটা কত পড়ছে আপনি একটু বক্সে দিয়ে নেন, এটা একটা ভুল প্রথা। সে মনে মনে কইলে হয় আমি একটা কত পড়ছি, আমার যত ময় মুরব্বী আনে কেনাম আছে সবার বই পড়ছে। আল্লাহ তো সবার, আল্লাহ কি মৌলবি রাখা? হ্যাঁ, তো মৌলবি ডাকতে হবে কেন? তুমি বলো, বললে সাথে সাথে কি হল, ওই সেকেন্ডের মধ্যে সব চলে গেল, সব চলে গেল। তিন নম্বর, ইকরামে আহলে কারাবাত, যিনি চলে গেলেন ওনার যারা মহাপ্রতের লোক, ওনার যারা মহাপ্রতের লোক ছিল, বাপ পরে গেছে, বাপের মহাপ্রতের লোককে চাষা, হ্যাঁ মহাপ্রতের লোক না, আরো কোন বন্ধু বান্ধব থাকতে পারে, মা মারা গেছে, তোমার মহাপ্রতের লোককে খালা না, খালা হলো মায়ের মহাপ্রতের লোক। এই টাইমে যারা মহাপ্রতের লোক আছে এদেরকে ইকরাম করতে হবে, সম্মান সম্মান করতে হবে। আম মেহমানের মতো, আম মেহমান তো সারাদিন আসবে, কিন্তু তাদের সাথে এক লেনদেন, আর বাপ যাদেরকে ভালোবাসত তাদেরকেও আসলো, তাদের সাথে লেনদেন একটু গভীর হবে, কেমন ধরো একদম নিকট আত্মীয় এসে গেছে। চার নম্বর, আহবাব ও আহলে কারাবাত, এই যারা মারা গেছে তাদের তো মহাব্বতের লোক রয়ে গেছে, মহাব্বতের লোক রয়ে গেছে, তাদের কোন সমস্যা হলে, বিপদাবাদ হলে তাদের পাশে দাঁড়াইতে হবে। যিনি চলে গেলেন তিনি তো মহাব্বতের লোক রেখে গেছে, তাদের কোনো পরেশানি হলে, বিপদ আপদ হলে, রোগশোক হলে কি করতে হবে, তাদের পাশে দাঁড়াইতে হবে, তাদেরকে সাহায্য সহানুভূতি করতে হবে। চার নম্বর দায়িত্ব। পাঁচ নম্বর দায়িত্ব হল আদায় দায়িন ও আমান, উনি যদি কারো কাছে ঋণী থেকে থাকে শোধ করে দিতে হবে, মানুষের কাছেও ঋণী থাকে, আল্লাহর কাছেও ঋণী থাকে, নামাজ বাদ গেছে, রোজা বাদ গেছে, যাকাত বাদ গেছে, হজ বাদ গেছে, এই ঋণ গুলো কার কাছে, কার কাছে? হ্যাঁ আল্লাহর কাছে, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে এই ঋণ গুলো শোধ করতে হবে। তার কাছে কেউ আমানত রাখছিল, আমানতের মালটা ফেরত দেওয়ার আগেই চলে গেছে, তো তার স্ত্রী ছেলে মেয়েদের দায়িত্ব ওই আমানতের মালটা কি করা, ফেরত দেওয়া। পাঁচ নম্বর কি হলো, আদায় দাইন ও আমানত, ঋণ শোধ করতে হবে, আমানত পৌঁছে দিতে হবে। পাঁচটা গেল। ছয় নম্বর, তানফিদে জায়েজ ওসিয়াত, তিনি মৃত্যুর আগে যদি কোন ওসিয়াত করে দেয় থাকে, মৃত্যুর পূর্বে কোন ওসিয়াত করে দেয় থাকে যে আমার নামে তোমরা এই কাজটা করো, অমুক মসজিদে কিছু টাকা দিও, একটা হজ করাই দিও, অনেক কিছু বলে দেয় না, এইটা যদি জায়েজ হয়, ওসিয়াতটা যদি জায়েজ হয় তাহলে পুরা করতে হবে। যাদেরকে রেখে গেছে তাদের দায়িত্ব।
কিন্তু ওসি একটা যদি ভুল হয়ে থাকে পুরা করা যাবে না, যেরকম সে থাকতো ঢাকায়, বলে গেছে আমি মরে গেলে আমার লাশটা আমার গ্রামের বাড়ি তো কুয়াকাটায়, ওখানে দাফন দেব কুয়াকাটা। বাংলাদেশের সর্বদক্ষিণ, বাংলাদেশের না দুনিয়ার, দুনিয়ার সর্বদক্ষিণ আছে সাগর স্থল তনে। এই যে লাশ এত দূরে নিবে এটা শরীয়তে এলাও করে, সর্বোচ্চ 3 মাইল নেওয়া যায়। যদি কবরস্থান এর মধ্যে না থাকে তো বেশিও নেওয়া যায়। যে যে শহরে মারা যাবে তাকে পার্শ্ববর্তী কোন গোরস্থানে দাফন করতে হবে, তাকে ওই বাপের পাশে নিতে হবে, বাপের কবর বরিশালে ওটাও বরিশালে নিতে হবে, একদম নাজায়েজ। অনেকে নাজায়েজ ওসিয়ত করে দেয়, এই মাটি শেয়ার দিও, কেউ বলে দেয় যে এরকম আমি তো চক্ষু দান করে গেছি চক্ষু ব্যাংকে, কাজে তোমরা আমি মরে গেলে ওনাদেরকে কবর কবর দিও, ওনারা এসে আমার চক্ষু গুলো ধরো নিয়ে যায়। চোখ দান, চোখ দান করা কি যায়? চোখের কি আমাদের মালিকানা আছে? হ্যাঁ, হাতের মালিকানা আছে, কিডনির মালিকানা আছে? দান করার জন্য পূর্ব শর্ত কি? মালিকানা থাকতে হবে, মালিকানা তো দেয়নি, খালি হেফাজত করতে বলছে, হেফাজত করো কাজ নাও, কেউ গলায় ধরে দিব হারাম কেন? আল্লাহ হেফাজত করতে কইছিল, কে উল্টাটা করছে, হেফাজত না করে গলায় ধরে দিব, হেফাজত করতে হবে। আসল সরকারের দেওয়া মাল, বিআরটিসি সরকারি মাল না, বিআরটিসি গাড়ি, আমাদের দায়িত্ব কি ভাঙা? হেফাজত কর, আমাদের পুরা বডি তো সরকারি, ঠিক রাখতে হবে, ঠিক মতো খাইতে হবে, ঠিক মতো গোসল করতে হবে, ঘুমাইতে হবে, শরীর চর্চা করতে হবে, করে এটা ঠিক রাখতে হবে, রেখে এটা দিয়ে দুনিয়া আখরাতে কাজ নিতে হবে, দুনিয়া আখরাতে কাজ নিতে হবে। কাদে চক্ষু দান করে গেছে, কিডনি দান করে গেছে, হ্যাঁ এইসব দান একটাও জায়েজ হয়নি, আরাম হয়েছে, এইগুলো পূরণ করা যাবে না, উনি বলে গেলেও কি করা যাবে না, পূরণ করা যাবে না, এগুলো বাকি কটা হলো? সাত নম্বর, গাহ গাহ উনকি কবর কি জিয়ারত, মাঝে মধ্যে ওনাদের কবরের পাশে দাঁড়াইতে হবে, দাঁড়ায় কিছু সুরা করতে হবে, সালাম দিতে হবে, উনি ক্লিয়ার বুঝতে পারবে যে অমুক আসছে সে আমাকে সালাম দিবে, আমাকে সব পৌঁছে দিবে, ক্লিয়ার আছি, এটা করতে হবে। বেঁচে থাকলে তো দেয় দেখা করতে হবে, বাপ মা বেঁচে আছে, ছেলে কোনো কারণে দূরে থাকে তো বছরকে বছর পড়ে থাকা দায়, মাঝে মধ্যে কি করতে হবে, বাপ মার সাথে দেখা করতে হবে, বাপ মার দিকে যদি মহাব্বতের দৃষ্টিতে একবার কেউ তাকায়, একবার বাপ বা মায়ের দিকে মহাব্বতের দৃষ্টিতে একবার তাকাইলে একটা কবুল হজ সব হয়,
ওই হাদিস আছে এমন কি কেউ যদি একদিনে 100 বার তাকায় 100টা কবুল হয়ে যায় সব হবে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর হাদিসটা যদিও হাদিসের সাবজেক্ট হিসেবে তারা বলবে এর মধ্যে কিছুটা দুর্বলতা আছে, এতে কোনো সমস্যা নেই। ফজিলত বলা হয় ফজিলতে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, কিন্তু যখন আহকাম বলা হবে এটা ফরজ এটা অজিব তখন আর দুর্বল হাদিস চলবে। আহকাম বলতে গেলে দুর্বল হাদিস চলবে না, ফজিলত বলতে গেলে গ্রহণযোগ্য, কোন অসুবিধা নেই। এই জন্য গ্রহণযোগ্য যা বলা হয়েছে এই দেওয়া হবে সেই দেওয়া হবে, বাস্তবে আল্লাহ ওর থেকে প্রত্যেকটাই বেশি দিবে। যা বলা হয়েছে এটা তো ধারণা দেওয়ার জন্য অতরূপ দিবেন, যা বলা হয়েছে কোন ব্যাপারে অতরূপ দিবেন না, সব ব্যাপারে ওর থেকে বেশি দিবেন। এই জন্য কোন জয়ীব যদি থাকে ফজিলতের ব্যাপারে কোন আপত্তি নেই, ফাজাইল আমাল নিয়ে আহলে হাদিসরা হইচই করে বেকুব, এগুলো বেকুব, জানে না যে ফজিলতে এই হাদিস গুলো গ্রহণযোগ্য, হাদিস দিয়ে তো ফরজ সাবেত করতেছে, ফরজ বুঝাইতেছে। বলে 7 নম্বর কি হলো, হ্যাঁ মাঝে মধ্যে তাদের কবরের কাছে যাওয়া, এটা কিন্তু পুরুষদের জন্য, আত্মমর্যাদা কইলাম এটা কার জন্য, মহিলাদের জন্য, মহিলারা যাবে মহিলাদের তো কবরস্থানে যাওয়া নিষেধ। তো বেঁচে থাকলে যায় দেখা করতে হবে আর চলে গেলে কবরের কাছে দাঁড়াইতে হবে, উনি চিনি ফেলবে এবং তোমার জন্য দোয়া দিবে, তুমিও সব পৌঁছাইবা উনিও তোমাকে দোয়া দিবে। দুনিয়া থাকতে যখন দোয়া দিত কবর থেকে দোয়া করতে পারবে, তখন আল্লাহ সেটা কবুলও কর। 7 নম্বর গেল, 8 নম্বর হলে এই উনি যদি কোন সম্পদ রেখে দিয়ে থাকে তাকসিমে মেরাজ, তাকসিমে সম্পদ রেখে দিয়ে থাকে স্থাবর হোক অস্থাবর হোক, সম্পদ তো দুই রকম হয়, কিছু যেখানে নিয়ে দেওয়া যায় কিন্তু সম্পদ হতে এক জায়গায় ফিক্স, বাড়ি কিন্তু সব জায়গায় নিয়ে দেওয়া যায়, বাড়ি রাজার জমি আছে বাগান আছে যে কোনো সম্পদ রেখে দেন, এটা আল্লাহ কোরআনে যেভাবে ভাগ করছেন শর্ট টাইমের মধ্যে ওইভাবে ভাগ করতে হবে, আমাদের বুঝবো তো না। ওখানে আল্লাহ বলছেন একটা কথা, লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফা, তোমরা জানো না কার দ্বারা তোমার মৃত্যুর পরে তোমার বেশি উপকার হবে, তুমি জানো তুমি মনে করলে আমার এই ছেলের দ্বারা বেশি হবে লাভ, তোমরা বেশি দিতে কইলা অথচ দেখা গেল যে সম্পদ পাওয়ার পরে কিছুই বল আধারে ঠকাই গেছে। আমার দেশের লোকেরা সাধারণত মেয়েদেরকে ঠক, আমার দেশের লোকেরা বাপে নিজেও আর ভাইরা তো আছেই, কেমনে না দিয়ে পারা যায় কম দিয়ে পারা যায় এই ধান্দা থাকে। সিলেটে তো এক ফর্মুলাই বানায় নিছে, সিলেটে এক ফর্মুলা বানায় নিছে কোরআনের বিরুদ্ধে, কোন মহিলা যদি বাপের বাড়ির থেকে সম্পদ দেয় তাহলে সে ফকির হয়ে যায়, ছড়াই দিছে আর আর কোন মহিলা নিতে রাজনীতি নিলে আর ফকির পুরুষরা একটা মিথ্যা কথা বলে এই পরিমাণ পুরস্কার করছে, কোন মেয়ে বাপ মা থেকে তার সম্পদ পায় নিচ্ছে না, ভাইরা হারাম খাইতেছে, বোনকে তো দিল না কি খাইতেছে, হারাম খাইতেছে, হালাল বন্ধের হক নষ্ট করতেছে। সিলেটে এই রোগটা আছে, অন্যখানে কম বেশি আছে, মনে করে মেয়েকে দিলে সম্পদ পরের ঘরে চলে গেল, যে ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে এ তো তোমার জামাতা, তোমার ছেলে, মেয়ের জামাইও কি ছেলে, তো সম্পদ তার ঘরে গেলে পরের ঘরে গেলে কেন, তোমার ঘরে আছে, ওখান থেকে নাতি নাতুরা হবে, ওরা কি তোমার সন্তান না, শরিয়াতে নিজের সন্তানের সন্তান আর তাদের যে সন্তান হবে ওটাও কেমন জানে আমার সন্তান, আমার নাতি নাতনি আমার সন্তান, তাদের সন্তান হলে ওটা আমার সন্তান, আমি সকলের বড় বাপ। তো আট নম্বর এটা যে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে কত বিভাগ থেকে নিতে হয়, ফারায়েজ বের করে সম্পদ বন্টন করা, বন্টন করে এটা বন্টন করার তরিকা আছে, সব জিনিসের দাম ধরতে হয়, হ্যাঁ দাম ধরে তারপরে কত লাখ টাকা হলো, কথা কথা পঞ্চাশ লাখ টাকা হলো, তো পঞ্চাশ লাখ টাকা ভাগ করে ওই দাম হিসেবে মাল বুঝাই দেওয়া হলো, জিনিসের দাম ওই পরিমাণ না হয় একটু কম হয় নগদ টাকা দেওয়া হবে, জিনিসের দাম বেশি হয় তো ওটা দেওয়া হবে, কিন্তু কি করা হবে তার থেকে কিছু টাকা ফেরত নেওয়া হবে, হিসাব তাকে তাকে না হিসাবের ভরব না, হিসাব মুক্তটা বের করবে তারা বের করে দিবে, ওইভাবে ভাগ করবে, ভাগ করার পরে তাদের ইচ্ছা তারা আবার একত্র খেতে পারে, আমরা একসাথে খাবো, তো আমরা প্রত্যেকে মাসে 3000 গুদি উদাহরণ দিচ্ছে, প্রত্যেক অ্যাকাউন্ট তো আলাদা হয়ে যাবে, আলাদা হওয়ার পরে আর যারা নাবালক আছে এখনো 15 বছর বয়স হয় নাই তাদের পক্ষ থেকে গার্জিয়ান থাকে, সে ওটা হেফাজত করে, ওখান থেকে তার যতটুকু খরচ লাগে দিবে, খুব জরুরি, কিন্তু আমার দেশের লোকেরা একে খুব দোষের নজরে দেখে, তবে এত লোভি বাপ মরতে পারলো না সম্পদ লয়ে কাড়াকাড়ি আরম্ভ করছে, অথচ কোরআন হাদিস বলতেছে ঝটপট করো, ঝটপট না করলে আরেকজনের হক তুমি খাইবা, হারাম খাইবা, আর যদি কেউ নাবালক থাকে, নাবালক সন্তানদেরকে এতিম বলা হয়, মা মরলে কিন্তু কেউ এতিম হয় না, এতিমের শব্দ মায়ের সাথে কাটে না, বাপ মরলে এতিম হয় কারা, যারা নাবালক তাদের বয়স এখনো 14-15 হয় নাই, তারা না বলে, তো বন্টন না করলে এই এতিমের মাল তার মা খাইতেছে, তার ভাই বেড়াদাররা খাইতেছে, তার বোনেরা খাইতেছে, তার আত্মীয় স্বজন আসতেছে তারা খাইতেছে, অবশ্য মৌলবীদের দাওয়াত করা হয় দোয়া করানোর জন্য, ওই মৌলবীদেরকে খাওয়াইতেছে, কি খাওয়াইতেছে এতিমের মাল, আর এতিমের মাল খাওয়া আর দোজখের আগুন খাওয়া কোরআন শরীফে আছে চতুর্থ পারায়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা انما ياكلون في بطونهم نارا. তারা এতিমের মাল খেতেছে, তারা দোজখের আগুন খেতেছে, মৃত্যুর সাথে সাথে কবরে ওই আগুন তাকে ঘেরাও করবে। আমাদের তো মশলা আলোচনা না থাকায় কোন লোক পাওয়া যাবে কিনা যে এতিমের মাল খায় নাই, কোন না কোন ভাবে সে এতিমের মাল খাই আছে, নিজের বাড়িতে হোক, কোন আত্মীয়র বাড়িতে হোক, কোন দোয়াতে দেয় হোক, এতিমের মাল খাই আছে। মশলা জানে না, এই জরুরি মশলা আলোচনা হয় না, এজন্য আগে বন্টন হয়ে যেত। বন্টন হওয়ার পরে তারা যদি চায় আমরা একসাথে থাকি, মাল যাকটা তার অ্যাকাউন্টে থাকে, কিন্তু নির্দিষ্ট টাকা দিয়ে তাদের থাকা খাওয়া এক জায়গায় একসাথে, তাতে কোনো আপত্তি নেই শরীয়ত। কিন্তু বন্টন হওয়াটা জরুরি, বন্টন না হলে ওই বন্দরটা ভাইরা খায়, এতিমেরটা সবাই খায়, বন্দরটা বন্দর তো বিয়ে হয়ে গেছে তারা এখানে নেই, ওটা সব খায়, ভাইরা খায়, আর এতিমেরটা মাও খায়, ছেলেরাও খায়, আত্মীয়রা খায়, হুজুরও খায়, সবাই খায়। এতিমের মাল খায় তো দোজো খাওয়া আল্লাহ কাজে। আমার কথাগুলো বুঝতে চেষ্টা করো, হ্যাঁ কোনো না বুঝে আসলে আমার কাছে যাই আবার জিজ্ঞাসা করো, এটা একটু বুঝে আরো বুঝাই বলেন, আরো খুলে বলেন, আমি বলবো। এই সাত আটটা দায়িত্ব তোমাদের উপর আসতেছে, তোর আম্মার উপর আসতেছে, আটটা দায়িত্ব আপনাদের উপর আসতেছে, সবার উপর আসতেছে, সবাই মিলে করতো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদের জিন্দেগি আল্লাহর হুকুম পুরা করুন, আমাদের জিন্দেগি বাড়ি গাড়ি করার জন্য, মিল ফ্যাক্টরি করার জন্য, আমাদের জিন্দেগি আল্লাহর হুকুম পুরা করার জন্য রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী। আল্লাহর হুকুম দিয়ে রাখছে কোরআন, ওই হুকুম গুলো পুরা করতে হবে, এবং সেটা আমার মতমত হইলে হবে না, রসুলের মতমত হইতে হবে। হ্যাঁ বেদাতিরা নবীদেরকে সম্মান দেখায়, একখান চেয়ার খালি রাখে, সম্মান দেখালো হল, একে নবীদি বলে গেছে না যে চেয়ারটা খালি রাখলো, কি জন্য মর্জি মতো হইলে হবে, তাহলে আমাদের হায়াত কি জন্য, শর্ট হায়াত, খুব শর্ট, 50-60 বছর কিচ্ছু না। আমি তো কয়েকদিন আগে প্রাইমারিতে পড়ছি, মাদ্রাসায় পড়লাম, এখন তো দাদা নানা হয়ে চুল তাড়ে সাদা হয়ে গেছে, আমার তো বাল্যকাল কথা বা ভুব মনে আছে, কোন মাঠে খেলা ধরা করছি, কোথায় দৌড়াদৌড়ি করছি, এর মধ্যে চুলদাড়ি ফেঁকে সাদা হয়ে গেল। চুলদাড়ি ফাঁকা মানে কি, নোটিশ, নোটিশ মালাকুল মৌতের পক্ষ থেকে নোটিশ, ফসল পেকে গেছে, আর মালিক যে কোনো সময় কাটিয়ে নেবে, মালিক যে কোনো সময় কেটে নেবে। কাজেই কয়েকটা কথা বললাম যা জেহেনে আসছে, এই কথাগুলো দিয়ে চিন্তা করা হয়, আশা করি পরেশানি লাগবে না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদের কোনো কাজ ইনশাল্লাহ আটকে থাকবে না, সব আল্লাহ করাই দিবেন। এই কথাগুলো মনে থাকলে সমস্ত বিপদ আপদ সব হালকা হয়, সমস্ত পরেশানি হালকা হয়, সব হালকা হয়। আল্লাহ আমাদেরকে এইভাবে আমল তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।